ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আজকে আপনারা সবাই জানেন খুব শুভ দিন হচ্ছে, বড় দুঃখের ব্যাপার আছে যে অনেকেই জানে না, বুঝে না, শিক্ষা করতে চায় না যে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি হচ্ছে, মহান শুভ দিন। তো এই উপলক্ষে আমরা যেহেতু আমরা মহাপ্রভু কৃপা বর্ষ সিঞ্চিত, সেজন্য আমাদের আবার আরো দৃঢ়ভাবে সংকল্প করা উচিত মহাপ্রভু ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য। পৃথিবীতে আছে যত রাগরাগী গ্রাম সাবাত প্রচার হইবে মরণ, যে মহাপ্রভুর নাম সারা পৃথিবীতে প্রচারিত হবে, সেই উদ্দেশ্যে সেই প্রয়ত্ন অংশ গ্রহণ করা আমাদের সংকল্প। এবং শুধুমাত্র যে মহাপ্রভুর নাম প্রচারিত হবে সেটা আমাদের উদ্দেশ্য না, যে সকল মানুষ নারী অমানব হরিনাম করবে সবকিছু সম্ভব হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপা। সেই জন্য রূপ গোস্বামী এইভাবে তার চরণে প্রার্থনা করেন, নমো মহাবল ন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেই গৌর কৃষ্ণ। যে সকল অবতারের মধ্যে সবচেয়ে উদার হচ্ছেন এই গৌর অবতার গৌর কৃষ্ণ, মানে ইনি হচ্ছেন কৃষ্ণ, অন্ত কৃষ্ণ বাহিয়ে গৌর প্রভু তার অঙ্গ কান্তি প্রাপ্ত কাঞ্চনা গৌরাঙ্গীর মত রাধা ভাব দিউতি সুবালিতম নৌমে কৃষ্ণ স্বরূপ। এবং এনেই হচ্ছেন মহাবদন, মহাবদনে কিভাবে পাত্র পাত্র বিছানাহী না স্থান স্থান যে যাহা পায় তাই দেয় প্রেম দান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু শ্রীদ্বৈত প্রভু গদাধা প্রভু শ্রীবাস প্রভু এবং মহাপ্রভুর সকল ভক্তবৃন্দরা প্রেম দান করে, পাত্র অপাত্র বিচার না করে, স্থান অস্থান বিচার না করে। কেউ যদি একটু আগ্রহী হয় মহাপ্রভুর কৃপা গ্রহণ করার জন্য, তো মহাপ্রভু এবং তার সকল ভাষণ মুক্ত হস্তে কৃষ্ণ প্রেম প্রদান করে। তো কিভাবে কৃষ্ণ প্রেম প্রদান করেন মহাপ্রভু, এর সম্বন্ধে আমাদের ধর্মারাধ্য আচার্য শিল ভক্তিরাম ঠাকুর খুব সুন্দরভাবে লিখেছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ শিয় ধাম সহ অবতারে। মানে যেহেতু মহাপ্রভু প্রতি জীবদের উদ্ধার করতে চান নিজের কৃপা, তো ইনি তার ধাম নৈরিক ধাম এবং তার সকল ভক্তবৃন্দের সাথে অবতরিত হল, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখাই শরণাগতি ভক্তের প্রাণ। तो महाप्रभुर की प्रदान आचे हमें की दीते अत्यंत दुर्लभ प्रेम दान कर शरणागति शिक्षा शिखाई शरणागति शरणागति हे भक्त प्राण शरणागति हे पद्धति जा द्वारा हमारा प्रेम लाभ करते प्रकृत पक्षे निजे कोनो चेष्टाय प्रेम लाभ करते शुधुमात्र भगवान कृपाय आमरा प्रेम लाभ करते किन्तु कृपा आमरा किभाबे ग्रहण करते महाप्रभुर कृपा उपलब्ध आछे सकलेर जन्य किन्तु के नित्य पर की रकम लोग नित्य पर तो जारा शरणागत जारा श्री कृष्ण चरणे पूर्ण आश्रित होते चान तो तादे उपरे श्री कृष्ण चैतन्य महाप्रभु कृपा बर्षण कर से रकम भक्त दे उपरे तिनि विशेष करे कृपा प्रदान करे प्रेम दान करे तो शरणागति की तार मध्ये आनुकूल्यस्य संकल्प प्रातिकूल्यस्य वर्जनम् रक्षिष्यति विश्वास गोप्यत्वे वर्णनं तथा आमनिक्षेप कार्पण्ये सर्वेधा शरणागति तार मध्ये छय अंग आचे सब किछु जा अनुकूल हय भक्ति पथे सेटा भक्तरा ग्रहण कर सब किछु जा प्रतिकूल हय तारा वर्जन कर যেমন এরকম সভায় মোবাইল বন্ধ না কর সেটা প্রতিকূল হয় ভক্তির জন্য তো আপনারা সকলে আপনাদের মোবাইল যদি এরকম পর্যন্ত করেনি তো দয়া করে বন্ধ করে দেন যাতে কথার মধ্যে সেই আওয়াজ আসবে না তো এবং ভক্তদের ভাবনা আছে যে কৃষ্ণ হচ্ছেন আমার রক্ষক এবং পালক মানে তারা অন্য দেব দেবীদের পূজা করে না তারা তাদের একমাত্র আশ্রয় হচ্ছেন কৃষ্ণ এবং তারা সম্পূর্ণভাবে কায় মনোবাক্যে আত্মনিবেদন করে শ্রীকৃষ্ণের চরণে এবং তাদের মনোভাবনা খুব নম্র হয় তো এই হচ্ছে শরণাগতের ছয় অঙ্গ এবং কিভাবে ব্যবহারিকভাবে আমরা এই ছয় ভক্তি অঙ্গ শরণাগতি অঙ্গ গ্রহণ করতে পারি তা বিবরণ আছে শিল রূপ গোস্বামীর ভক্তি সমৃদ্ধ সিংহের মধ্যে সাধনা ভক্তি প্রণালী তার মধ্যে রয়েছে তার মধ্যে ছয় শতি ভক্তি অঙ্গ বর্ণনা আছে যার মধ্যে প্রথম আছে অর্থাৎ গুরুবাশয় কৃষ্ণ দীক্ষানুশিক্ষণম বিশ্রম্ভেন গুরু সেবা যার মধ্যে প্রথম চার্থ হচ্ছে গুরু সম্বন্ধে ভক্তি পথে কমপক্ষে ছশত কাজ করা হয় কিছু করা হয় কিছু না করা হয় বিধি আছে এবং নিষেধ আছে যা করা হয় যা না করা হয় তো তার মধ্যে প্রথম চার্থ হচ্ছে গুরুর সম্বন্ধ তো প্রথমে ভক্তি পথে যারা গভীর ভাবে ভক্তি করতে চায়, ঠিক মতে ভক্তি করতে চায়, তাদের জন্য প্রথম কার্য হচ্ছে গুরু আশ্রয় করা, তারপর গুরু থেকে দীক্ষা নেওয়া, শিক্ষা নেওয়া এবং বিশ্রাম দেন গুরুর সেবা, স্নেহ সহিতে গুরুর সেবা করা। তো আগে একটু আগে বললাম যে আজ আজকে খুব শুভ দিন আছে, প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তদের জন্য প্রতিদিন শুভ হয়। তো জ্যোতিষের দ্বারা আমরা গণনা করতে পারি না, আমরা করতে পারি না, জ্যোতিষী জন গণনা করতে পারি কোন দিন শুভ হয় কোন দিন অশুভ হয়। কিন্তু যে হয়তো ভক্তরা তো সবসময় কৃষ্ণ ভক্তি করে, সেটা ভক্ত মানে কি, ভক্ত মানে যে সদাই বা কৃষ্ণ সেবা করেন, কৃষ্ণ চিন্তা করেন, কৃষ্ণ নাম বলেন। তো এই কৃষ্ণ থেকে শুভ কি আছে, আর কিছু না। অশুভ আছে মোবাইল বন্ধ না কর, দয়া করে বন্ধ করে দেন। তো আমরা যদি সবসময় কৃষ্ণ সেবা করি, কৃষ্ণের চরণ চিন্তন করি, কৃষ্ণ নাম বলি, তো আমাদের জীবনের মধ্যে অশুভ হাওয়া কোনো প্রশ্ন থাকে না। পবিত্র অপবিত্র বা সর্বাবস্থম গতোপি বা ইয়াস্মরে পুণ্ডরীকাক্ষম সভাভ্যন্তর শুচি। যারা পরম পবিত্রময় পুণ্ডরীকাক্ষ মানে কৃষ্ণ স্মরণ করে, তারা বাইরে এবং ভিতরে সর্বোতভাবে পবিত্র থাকে। ভক্তদের জন্য প্রতিদিন শুভ হয়, বিশেষ করে মহাপ্রভু আবির্ভাব দিন শুভ হয়। ভক্তরা সবসময় গৌরাঙ্গ স্মরণে আনন্দ সাগরে ডুবে থাকে, তবু এই দিনে তারা আরো বেশি আনন্দিত হয় গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর স্মরণে। তো আজকে এই দীক্ষা প্রার্থীদের জন্য আর বেশি শুভ হচ্ছে, আপনাদের জন্য বিশেষ শুভ হচ্ছে, যেহেতু আপনারা পুনরাপি জানানাম পুনরাপি জান পুনরাপি জানানাম পুনরাপি মারানাম পুনরাপি জননী যর্থর এই সায়নাম, আপনারা অনেক 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 জন্ম মৃত্যু প্রাপ্ত করে পরে এই সুযোগ পাচ্ছে গৌড়িয়া বৈষ্ণব পরম্পরা রীতি অনুসারে দীক্ষিত হন। চৈতন্য মহাপ্রভু বলেন খুব প্রসিদ্ধ বাক্য মহাপ্রভু, ব্রহ্মাণ্ড ভ্রমিতে এই কোন ভাগ্যবান, গুরু কৃপা প্রসাদে পাই ভক্তি লতা। তো মহান অসীম ভাগ্যায় একজন এই সুযোগ পায়, গৌড়িয়া বৈষ্ণব পরম্পরায় দীক্ষিত হয়। তো কত জীব আছে ব্রহ্মাণ্ডে অসংখ্য, এটা ব্রহ্মাণ্ড ভরে অনন্ত জীবগণ, 84 লক্ষ জনিতে করে ভ্রমণ, অনন্ত অসংখ্য জীবগণ আছে। যেমন বাংলাদেশে আমরা এই ব্যাপারে একটু বিচার করতে পারি। বাংলাদেশে জনসংখ্যা কত আছে? ১৬ কোটি। এবং প্রত্যেকটি মানুষের সাথে কত মশা আছে? আরো ১৬ কোটি অত না, ১৬,০০০ হতে পারে, অত অত না, ২,০০০, অনেক মশা আছে। তো বাংলাদেশে মানব জন্ম লাভ করা থেকে আরো বেশি বড় সম্ভাবনা আছে মশা শরীর লাভ করা, কিন্তু আজকে কোনো মশাতে আমরা দীক্ষা দিচ্ছি না, কারণ এরা বুঝতে পারে না কৃষ্ণ কে আছে। আর কি বুঝতে পারে কিভাবে দীক্ষা প্রার্থীদের এবং গুরুর থেকে শরীর থেকে কি করে রক্ত নিষ্কাশন করে? আর আর কোন কিছু বুঝে না। তো আমরা কত জন্ম পেয়েছি এর আগে, এটা বলা সম্ভব না। কত শরীর আমি এর আগে কত বা মশা শরীরে ধারণ করেছি। আমি যদি কাউকে অপমান করতে চাই, এই শরীরের বাচ্চা, সেটা পারে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে শরীরের বাচ্চা ছিলাম অনেকবার। আমাকে এই শরীরের বাচ্চা সেই রকম বলে, ঠিক আছে, আমি ছিলাম অনেকবার, কতবার জানে না, অনেকবার হয়ে গেল। কতবার আমি রাজা ছিলাম, কতবার আমি কীট কৃমি ছিলাম, কতবার আমি বন্দী ছিলাম, কতবার আমি ইন্দ্র ব্রহ্মা ছিলাম। ব্রহ্মা হলেও কোনো উপকার হয় না যদি আমরা খ্রিস্ট ভক্তি করি না। সেই জন্য তৎরূপ ঠাকুর প্রার্থনা করে নন্দনন্দনের চরণে, কীট জন্ম হাও যথা অথুয় দাস, বহিমুখ ব্রহ্ম জন্মে নাহি মরা। তো আপনাদের কি ইচ্ছা আছে? অনেকে আমার কাছে আসে আশীর্বাদ নেওয়ার জন্য। তো আপনাকে আমি যদি আশীর্বাদ দিতে পারতাম, তো বড় রাজা হওয়া না, ভ্রমণ ভারিয়াতে বড় মঞ্জিলের মধ্যে থাকা, এবং আপনি খুব মান্য ব্যক্তি হবে, স্থানীয় মেয়র হতে পারে, আমি নির্বাচনের জন্য প্রস্তুত গেছেন মেয়র পদ প্রার্থী। তো সেই রকম আশীর্বাদ আপনাকে দিতে পারতাম, আপনি কি ভালো লেগেছে নাকি? না না, যা আজকে আমি শিল প্রভুপাদের কাছে পক্ষে দিচ্ছি সেটা মেয়রে পদরূপ এবং ওই দেশে কি হয় কি পদ প্রধানমন্ত্রী, এখানে প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট, আমি একটু ঠিক মতো বুঝলাম, প্রধানমন্ত্রী কাকে মন্ত্রণা দেয়, নাম আছে প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, কিন্তু মন্ত্রী মানে রাজাকে মন্ত্রণা দেওয়া, তো নাম এই মানে পদের নাম আছে মন্ত্রী, কিন্তু যদি রাজা না থাকে তো কি করে মন্ত্রী হতে পারে? বুঝতে পারছ না? এনিওয়ে, সে তো অন্য কথা, প্রধান মন্ত্রী না মন্ত্রিনী পদ দেওয়া আসলে আমার ক্ষমতা নাই সেই ব্যক্তি, তো ক্ষমতা হত আপনারা কি ग्रहण करते
ना।
ब्रह्मा इंद्र भक्त दे मने এই সব বড় বড় পদ প্রাপ্ত করা নিরাপদ। আমাদের একমাত্র ইচ্ছা আছে গোপী ভাতুর পাদে কামালয় দাস দাস দাস, এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। দাস দাস দাস, অনেকেই বুঝতে পারে না যে গুরু শিষ্য সম্বন্ধে ওই শিষ্যরা অতি নম্র হয়, গুরু পদে সষ্টাঙ্গ দণ্ডবাদ করে, কেউ কেউ আপত্তি করে না, বলে সেটা ঠিক না, এ করা ঠিক না, আমরা শুধুমাত্র খোদাকে মানি আর কোনো মানুষকে আমরা অত সম্মান দিতে পারি না। কিন্তু ভগবান কৃষ্ণ তার চরিত্র দ্বারা আমাদের শিক্ষা দিলেন যে ইনিও তার ভক্তদের পদে প্রার্থনা করেন। ভগবান কৃষ্ণের ভাবনা এত উদার আছে যে ভগবান তবু তিনি তাদের ভক্তদের সম্মান দিতেছেন, এবং ইনি বিশেষ করে প্রীত হন একজন যদি তাদের ভক্তদের ভক্তি করে। এই হচ্ছে সাধন রীতি, ভক্তি রীতি, যে আমরা সরসর ভাবে ভগবানের সেবা করার চেষ্টা করে না, আমরা দাসানু 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 দাস কত বা বল আমরা সেবা করতে চাই। তো কিভাবে আমরা দাসানু 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 দাস হতে পারে? তো গুরু থেকে এই দীক্ষা নেওয়া হচ্ছে যে আমরা গুরু দাস হয়ে যাই, এবং গুরুকে তা গুরুর দাস, এবং তার গুরু কার দাস? তার গুরুর দাস। তো এইভাবে পরম্পরা হচ্ছে। আমি শিল প্রভাদের শিষ্য, তিনি হচ্ছেন ভক্তি শ্রীরাম সরস্বর ঠাকুরের শিষ্য, ইনি হচ্ছেন গৌরকিশোর দাস বাবজি মহারাজের শিষ্য, ইনি হচ্ছেন ভক্তিরাম ঠাকুরের শিষ্য, ইনি হচ্ছেন জগন্নাথ বাবজি মহারাজের শিষ্য, ইনি সরসর ভাবে না শিক্ষা প্রণালীতে বলদেব বিদ্যাভূষণের শিষ্য, ইনি কৃষ্ণচন্দ্র ঠাকুরের শিষ্য, ইনি নরোত্তম ঠাকুরের শিষ্য, ইনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজের শিষ্য, ইনি হচ্ছেন শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল ভট্ট দাস রঘুনাথের শিষ্য, ইনি চৈতন্য চরিতামৃত লিখেছেন যে এই ছয় গোসাই আমার গুরু, এবং তাদের গুরু সকলের গুরু জগৎ গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি সকলের গুরু। তবু আমাদের আদর্শ ভক্তি ব্যবহার প্রদর্শন করার জন্য তিনিও গুরু চরণে বৈষ্ণব বিধি অনুসারে দীক্ষা গ্রহণ করেন। তাদের গুরু হচ্ছেন ঈশ্বরপুর, তাদের গুরু হচ্ছেন মাদেবী লক্ষ্মী পতি, এবং এইভাবে মধ্বাচার্য ব্যাসদেব নারদ মুনি ব্রহ্মা এবং ভগবান শ্রীকৃষ্ণ। তো এইভাবে আমরা দাস অনুদাস 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 হতে পারে। কিন্তু দাসানু 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 দাস ইত্যাদি হাওয়া সুযোগ প্রাপ্ত করা খুব দুর্লভ। অনেকে মালিকে 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 সবচেয়ে বড় হতে চ। তো সেই রকম পদ প্রাপ্ত করা খুব দুর্লভ। এই বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, না সেটা 5 মিনিট আগে বল, না 16 কোটি। তো এখন তো 16 কোটি 100 হয়ে গেল ইতিমধ্যে, হয়তো কিছু লোকজন মারা গেছে এবং আরো বেশি শিশুর জন্ম হয়েছে। তো তার মধ্যে প্রধানমন্ত্রী কত, এই তো 16 কোটি আর এবং আর একটু বেশি, তার মধ্যে সেই সবচেয়ে বড় পদ প্রাপ্ত করা খুব দুর্লভ। তো শেখ হাসিনা হচ্ছেন এইরকম শহরের মধ্যে মেয়র আছে এবং গ্রামের মধ্যে সরপঞ্চ, কি বলে সরপঞ্চ, এখানে সরপঞ্চ সরপঞ্চ আছে এবং তাদের উপরে কি আছে জেলার মধ্যে কি বলে লোকসভা সেটা বলে চেয়ারম্যান মেয়র MLA সেটা MP ছোট মানে ছোট ছোট নেতা তারতম্য আছে। সবচেয়ে বড় হচ্ছেন এই দেশে প্রধানমন্ত্রী। তো এইভাবে অনেক প্রভু আছে, সবচেয়ে বড় শেখ হাসিনা। তো সেই পদ প্রাপ্ত করা দুর্লভ, কিন্তু তার থেকে আরো দুর্লভ আছে সুযোগ হতে কৃষ্ণের দাস অনুদাস 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 দুর্লভ আছে। কেন সকলের জন্য সম্ভব, আমরা নির্বিশেষ ভাবে এই সবাইকে এই প্রচার কর কৃষ্ণের দাস হয়ে যা, কৃষ্ণ সেবা কর, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আমরা কাউকে বলে না না তুমি ভক্তি করতে পারছ না, আরো বলে না যে শুধু হিন্দুদের জন্য, না শুধু শিক্ষিত লোকের জন্য, না শুধু বাঙালিদের জন্য, সকলের জন্য। কৃষ্ণ ভক্তি করা মানুষের মাত্র অধিকার আছে, সকলের অধিকার আছে। অধিকার কি আছে কৃষ্ণ সেবা করা অধিকার, মানে অধিকার আছে মানুষের শরীর ধারণ করা। তো সেইভাবে অমানব তারা অকৃষ্ট ভক্তি করতে পারে, কিন্তু সেটা খুবই দুর্লভ, সেটা অসাধারণ। তো বাংলাদেশের মধ্যে 16 কোটি তার একটু বেশি অধিকারে আছে ভক্তি করার জন্য, কিন্তু এই ভ্রমণ বারে এই শুভ দিনে ব্রাহ্মণবাড়িয়া শহরে জনসংখ্যা কত আছে 2.5 লক্ষ, না চার থেকে বেশি কম, কত 4 লক্ষ 3 লক্ষ এবং এই আজকে দীক্ষা প্রার্থী 16 জন আছে, 16 জন আছে। তো সকলের জন্য অধিকার আছে, কিন্তু ভাগ্যবান ভাগ্যবান জীবের কৃষ্ণ ভক্তি গ্রহণ করে। তো দুর্লভ আছে এই সুযোগ, কারণ সকলের মনে সেই দিকেই যায় না। আমরা অনাদিকাল থেকে কাম ক্রোধ লোভ মোহ লজ্জা মৎসর্য পরায়ণ আছে। সেজন্য যা আমাদের আসল শ্রেয় আমরা বুঝতে পারি না, যা যা আমাদের শ্রেয় সেটা আমরা মনে করে সেটা আমাদের অশ্রেয়, যা আমাদের জন্য মঙ্গল হয় সেটা আমরা মনে করি অমঙ্গল। তো যাদের বিশেষ ভাগ্য আছে তারা গুরু এবং কৃষ্ণের কৃপায় বুঝতে পারে যে কৃষ্ণ ভক্তি ছাড়া এই জগতে আর কোন মঙ্গল হচ্ছে না, হচ্ছে না, হবে না। এই হচ্ছে একমাত্র মঙ্গলের পন্থা, এবং সেই জন্য তারা মনে স্থির করে যে আমার যা কিছু করা হয় যাতে আমি সম্পূর্ণভাবে শুদ্ধ মনে কৃষ্ণ ভক্তি করতে পারব তা আমি করব। এই হচ্ছে আনুকূল্য সংকল্প। দেখা মানে কি যে আমি এখন তো দীক্ষা নেওয়া থেকে আমি শুদ্ধ ভক্ত বড় ভক্ত মনে আছে না, দীক্ষা মানে গম্ভীরতা সহিতে কৃষ্ণ ভক্তি করার পথে প্রবেশ কর, এই হচ্ছে আরম্ভ। জোড় সংকল্প কর, সততাম কীর্তয়ন্তম যথন্থশ্চ জোড়ব্রতাঃ নমস্যন্থশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তাঃ উপাসতে। শুদ্ধ ভক্তদের বর্ণনা ভগবদ্গীতায় আছে যে তারা শত কীর্তন করে, কৃষ্ণ কীর্তন করে, এবং তাদের যুদ্ধ ব্রত আছে যে আমি কৃষ্ণ ভক্তি করব। তো কৃষ্ণ ভক্তি করার মধ্যে যে কোনো বিঘ্ন আসলে সেটা তার দ্বারা আমি কৃষ্ণ ভক্তি ছাড়ব না, এই সংকল্পের আদর্শ হচ্ছেন শ্রী প্রহ্লাদ মহারাজ। তাদের জন্য সহজ হতে পারত কৃষ্ণ ভক্তি ছেড়ে দাও। তার পিতা হিরণ্যকশিপু ছিল, হিরণ্যকশিপু চাইছিল প্রহ্লাদ মহারাজকে বড় রাজ্য দেওয়া, সুখ সম্পত্তি দেওয়া। তো প্রহ্লাদ মহারাজ গ্রহণ করেন, প্রহ্লাদ মহারাজ প্রস্তুত ছিলেন সব রকম লাঞ্ছনা, সব রকম উৎপীড়ন গ্রহণ করেন, কিন্তু তার সংকল্প ছিল যে আমি কৃষ্ণ ভক্তি ছাড়ব না। তো এই দিক থেকে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে প্রলোভন করতে চাচ্ছিল, তো কৃষ্ণ ভক্তি ছেড়ে দাও, তারপরে তুমি আমার মতো বড় রাজা হতে পার। প্রহ্লাদ মহারাজ স্বীকার করেন এবং অন্যদিক থেকেই হিরণ্যকশিপু বলেন যে আমার আদেশ কৃষ্ণ ভক্তি ছেড়ে দিতে পালন না করলে তোমাকে আমি অনেক রকম উৎপীড়ন। তো প্রহ্লাদ মহারাজের মন একদম স্থির থাকল, বাবা যা কিছু হবে তো বলুক, কিন্তু আমি কৃষ্ণ ভক্তি ছাড়ব না। তো সেটা দীক্ষা প্রতিদেয় সংকল্প, দীক্ষা নেওয়ার আগে আমরা করব না এরকম অস্থির হতে পারে, কিন্তু দেখে নেওয়ার সাথে কথা দেওয়া হয় যে আমি সবকিছু পালন করব যাতে সবকিছু অনুকূল হবে কৃষ্ণ ভক্তি করার জন্য। এই অনুষ্ঠানে কথা দেওয়া হয় প্রতিদিন ষোলো মালা মহামন্ত্র জপ কর এবং চার নিয়ম পালন কর, কিন্তু আসলে এই এর সাথে অনেক কিছু পালন করা হয় যাতে সবকিছু অনুকূল হবে ভক্তির জন্য। আসলে দীক্ষ মানে কি, দীক্ষ কালে ভক্ত করে আত্মসমর্পণ, দীক্ষ মানে আত্মসমর্পণ, যে আমার শরীর আমার মন আমার কথা সেটা আমার না, সেটা আমি নিবেদন করেছি গুরুর চরণ, তো এখন আমি পুতলার মত, আমি যা গুরু এবং কৃষ্ণ চাই তা আমি জন আজ তা আমি করো আর কিছু না। তো সাথে মানে সেটা সেটা বলা না, কিন্তু সাথে সাথে ওই সংকল্প আছে যে আমরা যতটুকু সম্ভব হয় আমরা সকাল খুব সকালবেলা উঠব, আমি প্রভুপাদের গ্রন্থসমূহ পড়ব, না প্রভুপাদের কথা শুনব, গুরু কথা শুনব, আমি শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব যা ঠিক মতো ভক্তদের হাত দ্বারা প্রস্তুত হয়, তার ছাড়া আর কোনো ভোজন গ্রহণ করব না। তো দীক্ষা মানে ব্রত কর, জোর ব্রত, যে আমি করাভাবে ভক্তি জীবন পালন করব যাতে সবকিছু অনুকূল হবে ভক্তির জন্য। আমি ভক্তি প্রতিকূল সবকিছু যা হয় সবকিছু আমি বর্জন করব, কারণ আমার জীবনে আর উদ্দেশ্য এই খুবই দুর্লভ সুযোগ পেয়ে আমার প্রতিশ্রুতি আছে যে আমি সবকিছু করব যাতে ভক্তি ভক্তি পথে আমি অগ্রসর হতে পারব। তো কি কি করতে হবে, কি কি বর্জিত, সেই সকল আমরা গুরু থেকে শিখি, গুরু মনে কে। অনেকে মনে করে যে গুরু হচ্ছেন আশীর্বাদ দেওয়া মেশিনের মতো, আশীর্বাদ 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 আশীর্বাদ, গুরু মানে শিক্ষক, আশীর্বাদ দেন কি রকম ভক্তদের আশীর্বাদ দেন, যারা সেবা ভাবি, যারা সেবা করতে চায়, যারা নিজের অহংকার ছেড়ে দিতে চায়, সেই রকম ভক্তরা গুরু থেকে আশীর্বাদ পায়। অনেকরা আশীর্বাদ নিতে পারে কিন্তু সেই রকম সেটা উল্টো রকম আশীর্বাদ। ভক্তিরা ভক্তিষ্ঠান সরস্বত ঠাকুর বলেন যে এই গুরু সবসময় প্রস্তুত আছে সরব ঐকান্তিক ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য, কিন্তু যারা শিষ্য রূপী অশিষ্য, যারা দীক্ষা নেওয়া থেকে এই গুরুকে এই বঞ্চনা করতে চায়, যারা ভক্তি করা প্রদর্শন করতে লাভ পূজা প্রতিষ্ঠা লাভ করতে চায়, তো গুরু সেই রকম অভক্ত শিষ্য রূপী অভক্তকে এই অন্যরকম আশীর্বাদ। হ্যাঁ, তো তুমি কি লাভ পূজা প্রতিষ্ঠা চাও, তো নাও কিন্তু ভক্তি তুমি কখনো লাভ করতে পারবে না। তো আমাদের মনে কি আছে, আমরা কি জন্য ভক্তি পথে আসলাম, সেটা আমাদের সবসময় নিজেকে প্রশ্ন করে হচ্ছে যে আমি কি এখানে আসলাম অনেদের উপরে প্রভুত্ব দেখার জন্য, না আমি কি এখানে আসলাম যাতে আমার আর্থিক স্থিতির উন্নতি হবে, যে অনেরা আমাকে সম্মান দেবে, এইরকম ইচ্ছা থাকলে তো আমরা ঠিক মতো ভক্তি করতে পারি না। আমাদের দীক্ষা তো শুধুমাত্র নাম নামই দীক্ষা হবে, এবং গুরু থেকে আশীর্বাদ নেওয়া তা প্রভাব তো বিপরীত হবে। তো এইরকম শিক্ষা আমাদের গুরু থেকে নেওয়া রয়েছে, কারণ এই জড় জগতে নিজে কৃত্রিম সাথে ছাড়া লোকের তো আর কিছু বুঝে না, সেজন্য ভক্তি পথে আসলেও অনেকেই তো ভৌতিক স্বার্থের জন্য আসে। তো এই এই ভক্তি লাইনে আমি কিছু লাভ করতে পারি যা আমার জন্য ভালো হবে, অনেকেই সেভাবে আসলে সেটা ঠিক, কিন্তু আমাদের আসল স্বার্থ কি সেটা আমাদের শিখতে হবে। সাধারণত লোকেরা মনে করে যে আমার স্বার্থ হচ্ছে বেশি টাকা প্রাপ্ত করো, না বড় পদ প্রাপ্ত করো, না সুখ শান্তিতে কুশলে জীবনযাপন কর। কিন্তু যারা গুরু থেকে প্রকৃত আচার্যদের শ্রীমুখ থেকে শাস্ত্র কথা শ্রবণ করে, তারা বুঝতে পারে যে এই সকল ভৌতিক সুবিধা সব মায়ের কাছে তো থাকবে না, সেটা একটা কথা, এবং সেই সকল থেকে আমাদের আসল লাভ কিছু হয় না। আমাদের আসল স্বার্থ হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি। বিদু স্বার্থে গতি বিষ্ণু প্রহ্লাদ মহারাজে অভক্তদের বর্ণনা এইভাবে করা হল যে তারা বুঝে না যে তাদের আসল স্বার্থ হচ্ছে বিষ্ণু, বিষ্ণু ভক্তি। তো এই সমস্ত গুরু থেকে শুনতে হবে, কারণ বিশেষ করে এই বাংলাদেশে, কারণ এই বাংলাদেশে অনেকে খুব ভাগ্য হচ্ছে যে তাদের স্বাভাবিক রুচি হয় হরিনাম করার জন্য, কীর্তন করা খুব ভালো লাগে, কিন্তু কীর্তন করার সাথে সাথে আমাদের শ্রবণ করতে হবে, নয়তো কীর্তনে রুচি থাকলেও মনে ভুল ধারণা থাকা প্রভাবে আমরা কীর্তন করা আসল ফল লাভ করতে পারব না। কীর্তন করার ফল কি আছে? কৃষ্ণ প্রেম। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছে যে এই ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিন্ধ ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকেত নিরপরাধি নাম নইলে পাই প্রেম ধাম। তো নাম কৃষ্ণ নাম সংকীর্তন কর চরম ফল হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম কি? কৃষ্ণ প্রেম নির্মল আছে, এই জড় জগতে এই সব কিছু যা প্রেমের নামে চলে সেটা আসলে ছল, এই সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু আরো অনেক অমূল্য উপদেশ আছে চৈতন্য চরিতামৃত, আপনারা সকালে পাঠ করেন। চৈতন্য মহাপ্রভু বলেন, আতেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। আমাদের নিজে ইন্দ্রিয় তর্পণে ইচ্ছা সেটা কাম বলে, এবং কাম সেটা কি, সেটা ভগবন্ধনের কারণ, সেটা মহা কারণ। তার বিপরীত হচ্ছে কৃষ্ণে অপ্রাকৃত ইন্দ্রিয় সমূহ আনন্দ দেওয়া ইচ্ছা সেটা প্রেম বলে। তো ভৌতিক কামনা এবং নির্মল কৃষ্ণ প্রেমের মধ্যে অনেক বড় তফাৎ আছে। তো কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গোবিন্দ গোপীনাথ মুকুন্দ নৃসিংহ, এইসব নাম বলার থেকেই আমরা কি আশা করতে পারি, যে নাম বলা থেকে কৃষ্ণ প্রেম উদিত হয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ খবর নয় সবার আদি সূত্র চিত্তে করে, সকলে হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম আছে সুপ্ত রূপে লুপ্ত রূপে, তার পুনর্জাগরণ হয় কৃষ্ণ ভক্তি দ্বার শ্রবণ কীর্তন ইত্যাদি এই সকলের দ্বার। তো কৃষ্ণ নাম আমাদের কৃষ্ণ প্রেম দিতে পারে, কারণ কৃষ্ণ নাম কৃষ্ণ ভগবান থেকে অভিন্ন, এবং যেভাবে কৃষ্ণ সম্পূর্ণভাবে বিশুদ্ধ হন তো সেইভাবে কৃষ্ণ নাম বিশুদ্ধ। সেই জন্য আমরা হরিনাম করলে আমার মন তো পরিষ্কার হয়, পরিষ্কার মানে মনে কাম ক্রোধ ইত্যাদি আছে এই সকল খলুস থেকে আমরা মুক্ত হয়ে যাই কৃষ্ণ নাম কীর্তন করে থেকে, এবং সেটা ওই কৃষ্ণ কীর্তন করা প্রথম ফল চৈত দর্পণ মার্জনম, এবং চরম ফল হচ্ছে যে সেই কৃষ্ণ প্রেম যা আমাদের হৃদয়ের মধ্যে লুপ্ত সুপ্ত ভাবে আছে তার পুনর্জাগরণ হবে, অর্থাৎ আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত করব কৃষ্ণ নাম করা থেকে। তো যদি কৃষ্ণ নাম করা থেকে আমরা অত বড় ফল প্রাপ্ত করতে পারি, তো গুরু থেকে দীক্ষা নেওয়ার কি প্রয়োজন আছে? তো গুরু আমাদের শিক্ষা দেবে, তো কি শিক্ষা, হরিনাম করা শিক্ষা, তো ঠিক আছে একবার শিক্ষা দিলে তো হয়ে যাবে। তো দীক্ষা নেওয়া মানে কি, দীক্ষা মানে আত্মসমর্পণ, যাতে আমরা সারা জীবনে এবং সব পরের জীবনে জন্মে জন্মে আমরা শিক্ষা নিতে পারব, কারণ আমাদের মনে চেতনায় কাম ক্রোধ লোভ মোহ মাদ মৎসর্য অনাদিকাল থেকে খুব দৃঢ়ভাবে রয়েছে, এবং ওই সমস্ত ছেড়ে দেওয়া কঠিন আছে, হরিনামের দ্বারা ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমাদের মূর্খতা আছে যে জানিয়া শুনিয়া বিষ খাই না, আমরা শুনেছি আমরা জানি যে এই সকল ভৌতিক কামনা আমাদের শত্রু আছে, তবু আমরা ছেড়ে দিতে চাই না, সেজন্য গুরু থেকে এই শিক্ষা নিতে হবে যাতে আমরা ঠিকভাবে এই পথে এই চলতে পারি, নয়তো আমরা হরি নাম করার সাথে সাথে অপরাধ করতে পারি। নিরপরাধে নাম লইলে পাই প্রেমগণ, অপরাধ তো কি, অপরাধ হচ্ছে সেই রকম করা কাজ কর আচরণ কর না মনে কর যাতে কৃষ্ণ ভক্তি হয় না। तो निरापराधे कृष्ण नाम करता हूं, निरापराधे कृष्ण नाम कर ले तो हमारा प्रेम धाम लाभ करते पारे। एवं अपराध जुक्त नाम कर ले की होए, बहु जन्म करे जदि श्रवण कीर्तन तबुता ना पाए कृष्ण पदे प्रेम। तो अपराध कर ले तो कृष्ण प्रेम होए ना, हमें कृष्ण प्रेम थे आरो दूरे जाए। से बुझते हमें तो कि अपराध, नाम अपराध, नाम अपराध आज वैष्णव अपराध, शैवर अपराध, धाम अपराध, जीव अपराध, अनेक रकम अपराध है। किंतु दीक्षा नवा हे से संकल्प जे आमी आरो अपराध करब ना। অনেক বা ভক্তরা আমার থেকে জিজ্ঞেস করে যে আমরা ওই সেই অপরাধ করলে ওই সেই অপরাধ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। তো আমার উত্তর আছে যে এই রকম প্রশ্ন করো না, এই রকম চিন্তন করো না যে অপরাধ করলে কিভাবে অপরাধ থেকে আমি মুক্ত। অপরাধ করা চিন্তন করে হচ্ছে এই অপরাধ করা বীজ, তো সেটা ছেড়ে দাও। আমি আমি কিভাবে অপরাধ থেকে মুক্ত হবে, তো অপরাধ করো না, সংকল্প কর অপরাধ করান। দীক্ষা নেওয়া হচ্ছে সেই সংকল্প যে যা কিছু করা হয় যাতে আমি সম্পূর্ণভাবে শুদ্ধ কৃষ্ণ সেবা লাভ করতে পারি, যাতে আমি শুদ্ধ ভক্ত হতে পারে, সেই সংকল্প। তো আমরা ছোট জীব আছে, আমরা বল্লাহীন, সেই জন্য আমরা মায়া থেকে প্রভাবিত থাকে। কিন্তু গুরু চরণে আসিত হওয়ার ফলে আমরা শক্তি পাই, শক্তি বুদ্ধিহীন আপনি আমি অতি দীন, এইভাবে আমরা গুরু চরণে প্রার্থনা করি। তো গুরুকে কি রকম মানুষ সে আমাদের আধ্যাত্মিক শক্তি প্রদান করতে পারে, গুরু তো মানুষ, তো অন্য মানুষের মতো খাই শুয়াই, কখনো কখনো সুখী হয়, কখনো কখনো রাগ করে, খাপো পড়ে, পায়খানা যায়। গুরু তো সাধারণ মানুষ আছে না? ভগবান শ্রীকৃষ্ণ বলেন আচার্যং মাং বিজানে অন্নাবমান্যেত কারহি চেতনা মারুতিয়া বুদ্ধিয়া সুয়েত সর্বদেবময় গুরু। ভগবান কৃষ্ণ বলেন যে গুরু আমার থেকে অভিন্ন পুষ্ট হবে, যে ইনি সাধারণ মানুষ সেই রকম মনে করা উচিত না, এবং গুরু অবমাননা কখনো করা উচিত না, কারণ গুরু হচ্ছে সকল দেবতাদের সকল পূর্বাচার্যদের প্রতিনিধি। তো গুরু কৃষ্ণ থেকে অভিন্ন আছে তো পুরোপুরি ভাবে না, সেটা অন্য মনোগর সিদ্ধান্ত। গুরু হচ্ছেন স্বয়ং ভগবান, যেহেতু গুরু হচ্ছেন ভগবানের অতি প্রিয়, সেই জন্য তিনি ভগবানের প্রায় সমান দেওয়া হচ্ছে। সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্রায় উত্থস্থতা ভাবিয়াতে এব সন্তি কিঞ্চু প্রভো ইহ প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণানন্দ। তো একদিকে গুরু হচ্ছেন মানুষ, অন্যদিক থেকে আমাদের বুঝতে হবে যেহেতু ইনি সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিযুক্ত থাকে, এবং তিনি গুরু পরম্পরায় আছেন, যেহেতু তিনি পূর্ব আচার্যদের আশ্রিত আছেন, সেজন্য অনেকেই ভগবান যেমন সম্মান দেওয়া হচ্ছে। কিন্তু গুরু হচ্ছেন জীব, ভগবান না, সেটা খুব বড়
অপরাধ
সেভাবে মনে করে যে কোন জীব হচ্ছেন ভগবান, ভগবান হচ্ছেন ভগবান, এবং জীব সমস্ত জীব আছে, তবু সকল জীব যারা গুরু পরম্পরায় এই সেবা গ্রহণ করে, অন্যদের দীক্ষা দেওয়া শিক্ষা দেওয়া, তো তাদের চরণে সমান ভগবান যেমন অর্পণ করা উচিত। তো গুরুজন আমাদের শুধুমাত্র দীক্ষা প্রদান করে, শিক্ষা শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনি দীক্ষা নিলে কিন্তু সাথে সাথে শিক্ষা না নিলে সেই দীক্ষা গ্রহণ করা কোনো বিশেষ অর্থ থাকে না। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে, কারণ আমরা কাম ক্রোধ আদি কলুষ পরায়ণ আছে, তো কিভাবে আমরা জীবন যাপন করতে পারি যেহেতু যাতে আমরা এই সকল কলুষ থেকে মুক্ত হবে, কিভাবে জীবন যাপন করা উচিত যাতে আমরা কৃষ্ণের চিন্তা নিমগ্ন থাকতে পারব, যেভাবে আমাদের চেতনা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হবে, তো তার জন্য আমাদের গুরু থেকে শিক্ষা নিতে হবে। তো গুরু কখনো কখনো আমাদের মধ্যে স্বয়ং উপস্থিত থাকে এবং অনেক সময় তাদের প্রতিনিধিরা দ্বারাও উপস্থিত থাকে, যারা দীক্ষা দেয় শিক্ষা দেয় তারা গুরু আছে। আপনারা শিক্ষা নেন এই বিষয়ে আমি বারবার বক্তব্য দেব, কারণ অনেকে ভুল ধারণা আছে যে এই গুরু থেকে আমাদের শুধুমাত্র আশীর্বাদ নিতে হবে, আশীর্বাদ আর কিছু আশীর্বাদ নিয়েছে ঠিক আছে, এখন আমি যা কিছু করতে চাই করতে পারি কারণ আমি গুরু থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা দ্বারা আমি যা কিছু করতে চাই তা করব, এবং গুরু কৃপায় সাথে সাথে আমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারব, সেই রকম মনে করা বড় অপরাধের জনক। গুরু কৃপা কি? গুরু কৃপা আমরা বিশেষ করে তার উপদেশ দ্বারা লাভ করি, গুরু কৃপা আছে যে ইনি আমাদের উপদেশ দেন যাতে আমরা ঠিক মতো কৃষ্ণ ভক্তি করতে পারি, যাতে আমরা ঠিক মতো বুঝতে পারি কৃষ্ণ কে আছে, আমরা কে আছে, বৈষ্ণব কে আছে, সেবা কিভাবে করা হয়, এই তো হচ্ছে গুরু কৃপা। তো আপনারা সকলে এই দীক্ষা নেওয়া আগে হরিনাম করত, এবং দীক্ষা নেওয়া পরে আবার হরিনাম করবে, তো দীক্ষা নেওয়া থেকে কি বিশেষ লাভ হয় সেই প্রশ্ন হতে পারে। তো আপনারা এই দীক্ষা অনুষ্ঠানে কত দেবে? ষোলো মালা হরিনাম জপ কর, তো স্পষ্টভাবে বলা হয় না কিন্তু এর অভিপ্রায় থাকে যে ষোলো নাম হরিকৃষ্ণ মহামন্ত্র জপ নিরাপরাধে করা, কমপক্ষে এই চেষ্টা করা উচিত যাতে নিরাপরাধে নাম নেওয়া। নিরাপরাধ মানে নিরাপরাধ, তো অপরাধ কি কি আছে তো আমাদের বুঝতে হবে, অপরাধ কি কি আছে যাতে আমরা অপরাধ মুক্ত হতে পারি, না জানলে কিভাবে আমরা চেষ্টা করতে পারি অপরাধ থেকে মুক্ত। যেমন একটা উদাহরণ আমি বলছি, যদি শেখ হাসি না এখানে আসবে, এবং আমি জানি না যে শেখ হাসিনা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, এবং অনেকে আমি বিশেষ সম্মান দিই না, মনে করে এই যে একটা নারী আছে, অনেক নারী আছে, তো অনেকে বিশেষ সম্মান না দেওয়া অপরাধ হয়, কারণ অত বড় পদে আছে। তো অজ্ঞান থেকে অপরাধ করা হয়, তো ঠিক সেভাবে আমরা ঠিক মতো বুঝি না যে ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, মরুত ইত্যাদি দেবতা আছে, তার মধ্যে কৃষ্ণ একটা। আমরা না বুঝে যে কৃষ্ণ সকল দেবতাদের উপরে আছে, তাহলে আমরা অজ্ঞানের ফলে অপরাধ করি, সেই জন্য আমাদের শিক্ষা নিতে হবে, এবং কিভাবে শিক্ষা নিতে হবে যাতে আমাদের মন একদম অস্বস্থ যে কৃষ্ণ হচ্ছেন দেবাদিদেব, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান পরমেশ্বর, মাথা ফরাত রাম না নিয়ত খিঞ্চি রাস্তিত, যে কৃষ্ণের উপরে আর খেয়ে তার উপর শিব ব্রহ্মা সাই বাবা না দেখেন, কেউ কৃষ্ণের উপরে না, কারণ ইনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, ইনি হচ্ছেন সকল ঈশ্বরের ঈশ্বর, তা দিব্য চিন আনন্দ চিন্ময় দিব্য রূপ আছে, তিনি হচ্ছেন গোবিন্দ গোপীনাথ অনাদির অনাদি, মানে এই সকল সংসারে সৃষ্টির আগে তিনি ছিলেন, তার দ্বারা সৃষ্টি হবে, ইনি হচ্ছেন সর্ব কারণের কারণ। না এই শিক্ষা নেওয়া অত কঠিন না, তো কি জন্য আমাদের বাবা বলতে হবে, কারণ এই জড় জগতে অনেকেই সেই শিক্ষা বিরুদ্ধে অনেক কথা বলে, অনেকে বলে যে না 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 অনেক অনেক দেব দেবী আছে সকলের সমান, কৃষ্ণ হচ্ছেন একটা দেবতা, কেউ কেউ বলে যে কৃষ্ণ আগে বড় ছিল কিন্তু আধুনিক যুগে এই রামকৃষ্ণ পরমহংস বড় হয়েছে, অনেকেই সেই রকম প্রচার করে, কৃষ্ণ ভগবান আগে ছিল তো এখন আরো বড় একটা ভগবান এসেছে, কেউ কেউ সেরকম বলে অনেক রকম কথা। হিন্দু ধর্ম মানে মতবাদের খিচুড়ির মত, যা কিছু তাকে ফেলে দিতে চায়, নতুন আমার নতুন ধারণা আছে, ও সাক্ষাৎকার হলো যে আমি ভগবান, নতুন ভগবান আছে, কত বাজে কথা বলা হয় ধর্ম নামে, পৃথিবীতে যত কিছু ধর্ম নাম চলে ভগবত কহে তাহা পরিপূর্ণ চলে, ভগবত থেকে শিক্ষা না ভগবত কথা, কৃষ্ণ হচ্ছেন দেবাদিদেব, তার উপর আর কেউ না, তো যারা ঠিক মতো এই কথা বুঝে না স্বীকার করে না, তারা বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন কবুত না তবে কৃষ্ণ পদে না পায় প্রেম না, কীর্তন হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ যাতে
একদম ভাববিষ্ট, কিন্তু আসলে তার অপরাধ সেটা দ্বিতীয় নাম অপরাধ, প্রথমটা আমি বলিনি এখন পর্যন্ত। দশবিদ্যা নাম অপরাধ আছে, যার মধ্যে দ্বিতীয় আছে শিব ব্রহ্মাদি দেবতা ভগবান বিষ্ণুর সমান মনে করে। তো দেখুন, তো ব্রহ্মা শিবা অত বড় দেবতারা কৃষ্ণের সমান হচ্ছেন, এবং আজকাল লোকেরা সাই বাবাকে ভগবান বলে। এই দেশে সাই বাবা প্রসার অন্তর সারা ভারতে প্রসারিত হয়, সাই বাবা এই ফাঁকিয়ে ছিল কত একশো দেড়শো বছর, অত প্রসিদ্ধ ছিল। তো আপনারা শুদ্ধ খ্রিস্ট ভক্তি প্রচার করুন, যাতে এখানে আসবে না। কিন্তু আপনাদের নিজের স্থানীয় অনেক ভুল ধারণা আছে নাকি, স্থানীয় কৃত্রিম ভগবান অনেক বাবা, সাই বাবা ছাড়া অনেক বাবা আছে, গুরু স্বামী সব বেজল, যাতে বিষাক্ত জিনিস খাওয়ার পরে বমি দেওয়া হয়, তো দীক্ষা নেওয়ার সময় এই সকল ভুল ধারণা যা মনে আছে তো বমি দেওয়া। ও অনেক দেবতা কৃষ্ণের সমান অনেক বমি, কৃষ্ণ ভগবান হলেন না সাধ বমি, এই সকল ভুল ধারণা যে শুধু ভুল ধারণা হচ্ছে বড় অপরাধ হয়, সেজন্য মল যেমন থাকত। তো প্রথম সে দ্বিতীয় নাম অপরাধ আছে শিবাদি দেবতা ভগবান বিষ্ণু সমান মনে কর, প্রথম তো হচ্ছে সাধু নিন্দা। তো কৃষ্ণ নিজে মনে করেন যে আমার থেকে আমার ভক্ত বড়, সেজন্য কৃষ্ণের চরণে অপরাধ করার থেকে আরো বেশি অপরাধ কি হয়, বিষ্ণুর ভক্তদের চরণে অপরাধ করা। তো এই ব্যাপারে আমাদের খুব সতর্ক হওয়া উচিত। তো এই অপরাধের অর্থ তো ঠিক মতো বুঝতে হবে, যাতে আমরা সাধু নিন্দা না কর প্রয়াসে সাধু নিন্দা করি, মানে আমাদের বুঝতে হবে আসল সাধু কে আছে। শুধুমাত্র যারা সাধু গিরি করে তারা সাধু হয় না, সাধু মানে শুদ্ধ কৃষ্ণ ভক্ত। অনেকরা যদি সাধুদের পোশাক পরে কিন্তু তাদের উদ্দেশ্য আছে সাধু গিরি করা থেকে লাভ পূজা প্রতিষ্ঠা প্রাপ্ত কর, তারা সাধু ন, তারা সন্ন্যাসী বেশি রাবণ, আপনারা সবাই জানেন না, ওই সীতা হরণ করার জন্য তোর রাক্ষস রাবণ সাধু পোশাক পরে আসছে। তো এইরকম সাধু সন্ন্যাসীর পোশাক পরে অনেক অসাধু আছে, তো সেই রকম অসাধুদের নিন্দা না করা এইরকম অপরাধ না, সেই রকম তথাকথিত সাধুদের বিশেষ সম্মান দেওয়া সেটা অপরাধ।
আমরা যদি শুদ্ধ ভক্তদের সমান দেয় এবং একই রকম অভক্তদের সমান দেয়, তার অর্থ হচ্ছে যে আমরা আসলে শুদ্ধ ভক্তদের সমান দেয় না। আমরা সকলে এই একইভাবে সমান দেবে, তো বিষ্ণু ভক্তদের বিশেষ সমান দেওয়া হয় না। যাতে এই দেশে প্রধানমন্ত্রী তার সাথে সাধারণ লোকদের আচরণ ব্যবহার করে সেটা অপরাধ হয়। যারা বড় তাদের বিশেষ সম্মান দেওয়া উচিত, এমনি ওই সাধারণ মানুষের মতো ব্যবহার করা অপরাধ। যে কোনো বড় মানুষ ব্রাহ্মণ বাড়িয়া মেয়র এখানে আসলে তো অবশ্যই অনেকে সম্মান দেওয়া উচিত না। যে কোনো লোক আসলে তো ঠিক আছে বসে যান, আমরা অসম্মান দেব, কিন্তু যারা বড় তাদের বিশেষ সম্মান দেওয়া রয়েছে। তো এই অসাধু যা সাধুর বেশ ধারণ করে সেই রকম লোককে বিশেষ সম্মান দেওয়া অপরাধ, কারণ এর দ্বারা কি বুঝতে হবে যে এই সেই রাক্ষস সেই রাবণ সন্ন্যাসী পোষক এই রাবণ আসল শুদ্ধ ভক্তদের সমান, তো এইভাবে আমরা শুদ্ধ ভক্তদের অপমান করে। তো এইভাবে সাধু নিন্দা অনুচিত এবং আ সাধুদের নিন্দা আসলে মানে হিংসা থেকে করা উচিত না, কিন্তু যাতে আমরা ঠিকভাবে বুঝতে পারি কে আছি সাধু কে অসাধু, যাতে আমরা বঞ্চিত না হবে কৃষ্ণ ভক্তি পথে। সেই জন্য গুরু থেকে আমাদের শিক্ষা নিতে হবে কার সাহস আছে এইসব কথাবার্ত। গুরুদের কথা তো শুধুমাত্র হেসেই থাকে না, স্পষ্ট ভাবে সব কিছু করা হচ্ছে। হয়তো কিছু লোক পছন্দ করে, হয়তো অনেক লোক অপছন্দ করে, কিন্তু বাস্তবিক সত্তা কথা বলা হচ্ছে প্রকৃতির সাধুদের মুখ্য লক্ষণ, এবং সেই রকম সাধু সাধুর নিন্দা করে উচিত। সেই জন্য এই সাধুদের শিক্ষা নেওয়া থেকে আমাদের বুঝতে হবে কিভাবে বিবেক কর কি আসল জিনিস কি বেজল জিনিস, এই বিবেক করা হচ্ছে ভক্তদের এক গুরুত্বপূর্ণ লক্ষণ। কি আসল কি বেচ সেটা বুঝতে হবে। তো তৃতীয় নাম অপরাধ আছে গুরুর অবজ্ঞা, মানে গুরু আমরা কিভাবে গুরু আশ্রিত হবে, যাতে আমরা বিনম্র দাস হব। দাস মানে আমরা গুরুর সকল উপদেশ পালন করি, তো পালন না করলে আমাদের শিষ্যতার দরকার কি। তো গুরুর আদেশ পালন না কর, গুরু এক সাধারণ মানুষের মতে মত মনে কর সেটা নাম অপরাধ, কারণ গুরু হচ্ছে নাম প্রদাতা। তো নাম কৃষ্ণ নাম সন্তুষ্ট হবে না যদি আমরা তাদের প্রিয় প্রতিনিধি গুরু অবজ্ঞা করি। চতুর্থ নাম অপরাধ আছে শ্রুতি শাস্ত্র নিন্দনা। শ্রুতি মানে বেদ, ঋক সাম যজ অথর্ব বেদ এবং স্মৃতি আছে, পুরাণ শাস্ত্র, ধর্মশাস্ত্র, মহাভারত, রামায়ণ, তো এই সকল শাস্ত্র হচ্ছে কৃষ্ণ ভগবানের প্রদান, যাতে আমরা মায়াবদ্ধ জীব আমরা বুঝতে পারি তো সত্য কি আছে, মিথ্য কি আছে, যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তো সেই সকল শাস্ত্র আমরা অবিশ্বাস করলে না, নিন্দা কর, সেই হচ্ছে নাম অপরাধ। তারপর হরিনামকে অনরকম অর্থ আরোপ করা হচ্ছে নাম অপরাধ। কৃষ্ণ নাম মানে কি? কৃষ্ণ নাম, কৃষ্ণ মানে কৃষ্ণ, কৃষ্ণকে স্বয়ং ভগবান কৃষ্ণ একলেশ আদিত্য, রসাত্মক ব্রজেন্দ্র কুমার, স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন আদিত্য নন্দাত্মজ রসিকশেখ, স্বয়ং ভগবান কৃষ্ণ একলেশ আদিত্য নন্দাত্মজ রসিকশেখ। তো এই হচ্ছে কৃষ্ণ নাম অর্থ, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, ইনি হচ্ছেন একমাত্র ঈশ্বর পরমেশ্বর, ইনি হচ্ছেন স্বয়ং ভগবান, নন্দ নন্দাত্মজ নন্দ সূত্র, নন্দ যশোদা পুত্র এবং রসিক শিখা রসময়। তো আমরা যদি অনভাবে এই কৃষ্ণ নামে আর্থ দিতে চাই, যা শাস্ত্রানুমোদিত হচ্ছে না, সেটা নাম অপরাধ হয়, যাতে ভারতে এই নাম করা এই তথাকথিত পণ্ডিত ছিল, যা দ্বারা এই নতুন ব্যাখ্যা ছিল কৃষ্ণ নামে, যে কৃষ্ণ মানে কালো, কালো মানে অদৃশ্য, মানে যার মধ্যে আমরা কিছু দেখতে পাই না, কালো মানে থমগু, সেজন্য কৃষ্ণ নাম অর্থ আছে থমগুণ, অন্ধকার, অজ্ঞান। তো সেই রকম মানে অশাস্ত্রীয় অর্থ আরোপ করা হয় কৃষ্ণ নাম অপরাধ। তারপর নামে বলে পাপ আচরণ কর, শাস্ত্রে বলা হচ্ছে যে কৃষ্ণ নাম উচ্চারণ করা থেকে আমরা সকল পূর্বকৃত পাপের ফল থেকে বিমুক্ত হতে পারে। ভাগবতে অজামিল প্রখ্যানে এই ব্যাখ্যা আছে যে সংখ্যিত পরিহাস্যং বা স্তব হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণাত আশেষ গহরং বিদুহ, অর্থাৎ মনীষীজন বিদ্যাঞ্জন বলে যে যেই কোনো ভাবে আমরা বৈকুণ্ঠ নাম কৃষ্ণ নাম গ্রহণ করে তা ফল থেকে আমরা অশেষ পাপে ফল থেকে বিমুক্ত হচ্ছে। যেই কোনো ভাবে আমরা যদি ঠিকভাবে মন না দিলে এমনিভাবে কৃষ্ণ কৃষ্ণ বল, তো সেভাবেও কৃষ্ণ নাম বলে থেকে আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। যদি অনদে ডাকতে সম্বোধন করতে আমরা কৃষ্ণ নাম বলে, যাতে একজন ছেলে নাম আছে কৃষ্ণ, এই কৃষ্ণ এখানে আপ, তো সেইভাবে আমরা আসল কৃষ্ণকে আসল কৃষ্ণের নাম বলছে। আজ আমি সেইভাবে নারায়ণ নারায়ণ তার ছোট ছেলে নাম বলে, কিন্তু তার থেকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল। সাংখ্যে চম্পা পরিহাসে জায়গায় সব মূর্খ লোক হরি কৃষ্ণ হরি কৃষ্ণ বলছে। তো আমরা আসলে নিন্দা কর না, আসলে নিন্দা পরিহাসে পরিহাসে কৃষ্ণ কৃষ্ণ বলে, তা থেকে আমরা সমস্ত পাপ থেকে বিমুক্ত হতে পারি। কৃষ্ণ নাম অনুভাবে বলে, যেমন উচ্চ বাংলা ভাষায় যে কোনো অশুভ হলে সেই দিন কৃষ্ণ দিবস বলে না, কিছু খারাপ হলে ভূমিকম্প হয় তো সেই দিন কৃষ্ণ দিবস বলে, মানে খুব অশুভ হলো সেই দিন। তো এই কৃষ্ণ দিবস বলে আমরা কৃষ্ণ ভগবান, যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, আমাদের অর্থ সেটা না, অনভাবে অন অর্থ প্রকাশন করার জন্য কৃষ্ণ বলা হয়, তবু কৃষ্ণ নাম বলা হয়। এবং সেইভাবে কৃষ্ণ দিবস কৃষ্ণগিরি, দক্ষিণ ভারতে একটা গিরি তার নাম আছে কৃষ্ণগিরি, তো কোথায় যাচ্ছিস, কৃষ্ণগিরি, তো কৃষ্ণনাগর তো নবদ্বীপের পাশে মায়াপুরের পাশে, কৃষ্ণ আমি কৃষ্ণনাগরে যাচ্ছি কি জন্য, মদ খাওয়ার জন্য যাচ্ছি, তো এখানে ভক্তি আছে কি না, ভক্তি নাই তবু কৃষ্ণ নাম উচ্চারণ করা হলো, এবং তা উচ্চারণ করা থেকেই ওই এই সেই লোকের সমস্ত পাপ পরিষ্কার হয়ে গেল, এবং তারপরে মদ খাওয়া থেকে আবার পাপ কর্ম করছে। তো ব্যাপার আছে যে এই কৃষ্ণ নাম উচ্চারণ করা থেকে যে কোনো ভাবে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি, কৃষ্ণ প্রেম আমরা পাব। আমি কৃষ্ণ আগরে যাচ্ছি মদ খাওয়ার জন্য, সেইভাবে কৃষ্ণ নাম বললে আমরা কৃষ্ণ প্রেম লাভ করব, কিন্তু আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। কিন্তু এই কথা শুনলে আমরা যদি সংকল্প করি যে আমি মদ খাবো তারপরে আমি কৃষ্ণ কৃষ্ণ বলব এবং সকল পাপের প্রভাব থেকে মুক্ত হব, আমরা পাপ থেকে মুক্ত হবে না এবং আমরা আরো বেশি পাপ আরো বেশি অপরাধ করি। এইভাবে মনে কর যে কৃষ্ণ এত কৃপাল আছে যে আমি যেই কোনো রকম পাপ করতে পারি তবু কৃষ্ণ আমাকে ক্ষমা করবে, সেই রকম মনে করা ভক্তি ভাবনা একদম বিপরীত, সেটা হচ্ছে বড় নাম অপরাধ। আর একটা অষ্টম নাম অপরাধ আছে যে এই শাস্ত্রায় অনেক পুণ্য কর্মে বর্ণনা আছে ভৌতিক সুখ প্রাপ্ত করার জন্য, যেমন যজ্ঞ কর, তীর্থযাত্র কর, দান দেওয়া, ব্রত পালন কর, তো এই সকল ভক্তিতেও কর হয়। কিন্তু আমরা মনে করলে যে কৃষ্ণ এই সকল করা থেকে পুণ্য অর্জন করো, ওই যজ্ঞ করে থেকে আমার পুণ্য হবে, পুণ্য ফলে আমি স্বর্গ যাব, না তীর্থ যাত্রা করে থেকে আমি পুণ্যার্জন করব, তারপর সেই পুণ্য ফলে আমি স্বর্গ যাব। এবং নাম কীর্তন সেটাও একরকম পুণ্য কর্ম, তার থেকে আমি যজ্ঞ করা, তীর্থযাত্রা করা, দান দেওয়া, ব্রত পালন করা, এই সমস্ত অনুষ্ঠানের মতো ফল পাব, যাতে আমি স্বর্গে যেতে পারব, সেই রকম মনে করা অপরাধ। কারণ কৃষ্ণ নাম হচ্ছেন অপ্রাকৃত ভগবান কৃষ্ণের নিজের নাম, এবং সেটা যে কোনো ভৌতিক পুণ্য কাম থেকে অনেক উপর। আসলে এইসব ভৌতিক পুণ্য এবং ত্রিগুণাতীত কৃষ্ণ ভক্তি, তো দুই বিষয় একদম পৃথক আছে, সেটা আমাদের বুঝতে হবে। নয়তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি কীর্তন করি, এর থেকে আমি স্বর্গ যাব, সেরকম মনে কর অপরাধ হয়, এবং সেই অপরাধ থেকে হয়তো আমরা স্বর্গে যেতে পারব। স্বর্গে যেতে চাইলে তো হরি নাম কর, কিন্তু সেই রকম মনে করলে কৃষ্ণ প্রেম প্রাপ্তি কখনোই সম্ভব হবে না। আরেকটা অপরাধ আছে, অসদ্ভালু ব্যক্তিদের কৃষ্ণ নাম মহিমা প্রচার কর, আমরা সকলকে হরিনাম বলো হরিনাম বলো বলতে পারি, কিন্তু কৃষ্ণ নাম, কৃষ্ণ নামের মহিমা যা আমি এই ছোট বক্তৃতে কিছু বলেছি, সেই সব বিশদভাবে অভক্ত দেয় অসদ আলু লোক দেখাচ্ছে, দেখ করা অপরাধ। কেন? কারণ যাদের হৃদয় মধ্যে শ্রদ্ধা থাকে না, তারা এইসব কথা শুনে আরো বড় নিন্দা করবে। তো আর একটা অপরাধ আছে যে এইসব কথা শোনা পরে আমরা পুরো সংকল্প না করে যে অহম্মমেতি আমি এবং আমার বুদ্ধি থেকে মুক্ত হওয়া, যে আমি ভৌতিক, আমি আমার, আমি এই শরীর, আমার এই আমার বোন ভাই পিতা মাতা ছেলে মেয়ে দেশ এই সকল আমি আমার বুদ্ধি থেকে এই বিমুক্ত হওয়ার চেষ্টা না কর, হচ্ছে একটা নাম অপরাধ। সেই জন্য গুরু গুরু থেকে শিক্ষা নিতে হবে, কারণ আমাদের মনে আমি আমার বুদ্ধি অনেক রকমের উপস্থিত আছে, আমাদের মনে কত কুসংস্কার আছে অসংখ্য, সেই সকল থেকে বিমুক্ত হওয়ার জন্য আমাদের বারবার কৃষ্ণ কথা শুনতে হবে গুরুজন থেকে। এই সমস্ত নাম অপরাধ থেকে আমাদের আমরা বিমুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আরেকটা নাম অপরাধ আছে যে নাম জপ করার সময় মনে ধ্যান না কর, সেটা একটা অপরাধ। হরে কৃষ্ণ আমরা জপ করি এবং মনে কৃষ্ণ ছাড়া আর সকল চিন্তন যা সম্ভব হয় সেই সকল মনে চলে, সেটা অপরাধ। তো আমাদের ভাগ্য আছে যে আমরা সুযোগ পাচ্ছি কৃষ্ণ নাম করতে, আমাদের অভাগ্য দুর্ভাগ্য আছে যে নামে রুচি থাকে না, সেই জন্য নাম করার সময় মনে অনেক রকম চিন্তা আসে। তো যাতে আমরা সেই সব অনচিন্তন থেকে মুক্ত হতে পারি সেই জন্য আমাদের প্রয়াস করতে হবে। কারণ মনে ধ্যান না কর, কৃষ্ণ নাম কীর্তন করার সময়, সেটাও একটা অপরাধ। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমন সুমন চৈতন্য দাস অধিকারী, এবং তিনি আজকে এই অনুষ্ঠানে গৌড়িয়া বৈষ্ণব পদ্ধতিতে বৈষ্ণবী দীক্ষা লাভ করবেন, এবং সাথে সাথে পঞ্চরাজকি বিধি অনুসারে ব্রহ্মানন্দ লাভ করবেন। তো এই বিষয় একটু জটিল আছে। তো অল্প সময়ের মধ্যে এর সম্বন্ধে আমি কিছু বলব। যে সাধারণত তথাকথিত হিন্দু ধর্ম লোকেরা মনে করে যে ব্রাহ্মণ হচ্ছে একজন যা ব্রাহ্মণ কুলেই জন্মগ্রহণ করেছে, কিন্তু ব্রাহ্মণ শব্দার আসল অর্থ হচ্ছে যে ব্রহ্মজন তিথি ব্রাহ্মণ, যে ব্রহ্ম জ্ঞানী সেই ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কি? ব্রাহ্মণ মানে সত্য, আধ্যাত্মিক সত্য। তো পরম ব্রহ্ম হচ্ছে কৃষ্ণ, এবং আমরা জীব, আমরা ও ব্রহ্ম আত্মা, আমরা আত্মা আছি পরমাত্মা, পরম ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ। যারা ঠিক মতো এই বিষয়ে অবগত হয় তারা ব্রাহ্মণ। তো এইভাবে সকল বৈষ্ণব হচ্ছেন ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণ থেকে অনেক উপ, কারণ বৈষ্ণবেরা শুধু জানে না যে এই কৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম, এবং আমি অন্য ব্রহ্ম সেই পরম ব্রহ্মার দাস। বৈষ্ণবেরা সেই কথা শুধুমাত্র জানে না, তারা পুরো জীবন উৎসর্গিত হয় কৃষ্ণের সেবা। সেই জন্য সাধারণ ব্রাহ্মণ অর্থ থেকে বৈষ্ণব অর্থ, অর্থাৎ বৈষ্ণব হওয়া অনেক বড়। সেই জন্য বৈষ্ণবদের জন্য ব্রাহ্মণ দীক্ষা না যজ্ঞ সূত্র প্রদান করা প্রয়োজন হচ্ছে না। তবু আমাদের পরম গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বত ঠাকুর আধুনিক যুগে এই পদ্ধতি ভূমিকা করেছে যে বৈষ্ণব অব্রাহ্মণ কুলের উদ্ভূত, ভক্তদের প্রদান কর, ব্রাহ্মণ অর্থ প্রদান কর, তারা বৈষ্ণব হওয়া থেকে ব্রাহ্মণ আছেন, ব্রাহ্মণ থেকে অনেক বড়। কিন্তু যাতে লোকেরা বুঝতে পারে যে বৈষ্ণবদের পদ নিম্ন হচ্ছে না, সবচেয়ে বড়, সেই জন্য মূর্খদের দেখানোর জন্য যে এই ভক্তদের পদ নিম্ন হচ্ছে না উচ্চ, সেই জন্য ভক্তি সংসার ঠাকুর সকল বৈষ্ণবদের শিষ্যদের ব্রাহ্মণত্ব ঔপচারিক রূপে প্রদান করে না। শিল ভক্তিরাও ঠাকুরের আদেশে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর খুব চেষ্টা করেন দৈবী বর্ণাশ্রম ধর্মার পুনঃস্থাপন করে। সবকিছু যা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বিভাজনে চলছে আধুনিক যুগে, সেটা শুধু জন্ম অনুসারে এবং আমার জন্মগত অধিকার আছে অনদেয় সমান গ্রহণ কর, আমি বড় কারণ আমি ব্রাহ্মণ, আমি জন্মগত ব্রাহ্মণ, সেই রকম মনে করা হচ্ছে আসুরিক বর্ণাশ্রম ধর্ম। এবং আমি কৃষ্ণের দাসনু 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 দাস, এবং আমার গুরু আমাকে যজ্ঞ উপবীত প্রদান করেন যাতে লোকের সাধারণ লোকেরা বুঝতে পারবে যে আমার গুরুর কৃপা কোনো ছোট ব্যাপার হচ্ছে না, সেজন্য গুরু আমাকে এই যজ্ঞ উপবীত আমাকে প্রদান করেন। তো এই হচ্ছে এই দৈব বর্ণাশ্রম ধর্মের একটা অনুষ্ঠান। তো আসলে সকল বৈষ্ণবদের জন্য, ক্ষণ বৈষ্ণবদের জন্য এই যজ্ঞ উপবীত গ্রহণ করা দরকার হয় না। তো আমাদের ধর্ম আরাধ্য শিলা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি ভক্তিনাথ ঠাকুরের ভক্তিশ্রম সরস্বত ঠাকুরের প্রচেষ্টা অনুসারে এই দৈব বর্ণাশ্রম ধর্ম মানব সমাজে স্থাপন করে, যাতে সমাজের মধ্যে গুণ এবং কর্ম অনুসারে ব্রাহ্মণ বিভাগ হবে, ক্ষত্রিয় বিভাগ হবে, বৈশ্য বিভাগ হবে, শূদ্র বিভাগ হবে। তো ব্রাহ্মণ হবে গুণ এবং কর্ম অনুসারে, ব্রাহ্মণদের গুণ আছে কি কি গুণ আছে, ভগবদ গীতায় এর সম্বন্ধে ভগবান কৃষ্ণ কি বলেন, কি বলেন, সমোদমা সভা শৌচম শান্তির অর্জবম দেবচা জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাব। তো ব্রাহ্মণ হচ্ছে লোকদের শিক্ষক, শুধু মুখে কথা বলা দ্বারা না, তাদের চরিত্র দ্বার আদর্শ চরিত্র দ্বার অন্যদের শিক্ষা দেয়। তো সমাজের মধ্যে ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যারা শূদ্র কর্ম করে তারা শূদ্র নন যদি বৈষ্ণবতা গ্রহণ করে। শূদ্র কর্ম কি আছে, আমাদের মধ্যে কয়েকজন আছে যারা আজকে দীক্ষা নেবে, তারা শূদ্র বর্ণ উদ্ভূত, শূদ্র থেকে নিচ, যেমন নাম আছে শূদ্রতা না মন্ডল, সেটা কর্মী সমাজে হিসাবে নিচ বর্ণ, সূর্য না সূর্য থেকে নিম্ন, কিন্তু বৈষ্ণব হওয়া হিসাবে তারা যে কোনো বড় ব্রাহ্মণ থেকে অনেক বড়। ব্রাহ্মণ হলে যদি অবৈষ্ণব হন তো শূদ্র চণ্ডাল থেকে নিম্ন, এবং চণ্ডাল আমার মতো ন্যায্য কুলে উদ্ভূত, যদি বৈষ্ণব ধর্ম পালন করে তো বড় ব্রাহ্মণ থেকে বড়। নিজের সম্বন্ধে আমি কত বলছি না, আমি শুধু ক্ষত্রিয়, আমি চেষ্টা করছি, আমি এখন পর্যন্ত আমি ম্লেচ্ছ থেকে নিম্ন। তবু মানব সমাজে যাতে বিশৃঙ্খলা যাতে শৃঙ্খলা থাকবে, যাতে বিশৃঙ্খলা না হয়, তো কেউ কেউ শিক্ষা দেয়, কেউ কেউ অন্যদের রক্ষা করে ক্ষত্রিয়, কেউ কেউ ব্যবসা করে কৃষি গৌ রক্ষা করে তারা বৈশ্য, এবং কেউ কেউ কাজ হাতে কাজ কর্ম করে। সূত্রদা মানে কি থকক কার্পেন্টার, লাঠিতে কাজ করে সূত্রদা কার্পেন্টার, শাস্ত্র সংস্কৃত নাম আছে থকক, লাঠিতে লাঠিতে কাজ। তো এই সেই রকম লোকের দরকার হবে বৈষ্ণব সমাজে। তো গুরু হচ্ছে ব্রাহ্মণ এবং গুরু ব্যাসস্থানে বসে, তো কেউ যদি না থাকে ব্যাসস্থানে বানাতে তো কি করে গুরু তো ব্যাসস্থানে বসবে না। গুরুর আদেশে ও মন্দির নির্মাণ হবে, তো নির্মাণ করবে কে? না না আমি ব্রাহ্মণ আমি নির্মাণ হয়, কে করবে? কে করবে যারা হাতে এই কাজ করে? তো তারা কি শূদ্র? শূদ্র কর্ম করে কিন্তু এরা যদি বৈষ্ণব তারা শূদ্র নন, তারা সূর্য থেকে অনেক উপর। তবু মানব সমাজে এই বিভাজন রাখা উচিত যাতে এই সমাজের মধ্যে শৃঙ্খলা থাকবে। কে বড়? আমরা মনে করি না যে আমি ব্রাহ্মণ সে আমার থেকে অনেক নিচ, সেই রকম মনে করা অবৈষ্ণব। বৈষ্ণব সবাইকে সমান, তবু মানব সমাজে কিছু জন বৈষ্ণব ব্রাহ্মণ হারছে, ক্ষত্রিয় হারছে, বৈশ্য হার, শূদ্র হার, তারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নাম, তারা বৈষ্ণব, তাদের কোন ভৌতিক উপাধি হচ্ছে না। তবু যতক্ষণ পর্যন্ত আমরা এই দেহ ধারণ করে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু কাজকর্ম করতে হবে। তো শিল প্রভুপাদ চাইছিলেন যে তাদের শিষ্যদের মধ্যে যারা ব্রাহ্মণদের কাজ করে তারা ব্রাহ্মণ হবে। যারা আসল ব্রাহ্মণদের কাজ কি কি, তার বৃত্তি কি আছে? পঠন পাঠন যজন যাজন দান প্রতিজ্ঞা, মানে তারা নিজে শাস্ত্র পাঠ করে এবং অন্যেরা শাস্ত্রে অর্থ ব্যাখ্যা করে, নিজেই পূজা করে এবং অন্যদের জন্য করে, নিজেই দান গ্রহণ করে এবং অন্যদেরও দান দেয়। তো আসলে যারা ব্রাহ্মণ হবে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা আমরা সঙ্গে, তাহলে সেই রকম বৃদ্ধি করা উচিত, সবাইকে এই ব্রাহ্মণ দেখে দেওয়ার দরকার না, এবং সবাইকে দিলে যে মানব সমাজে কিছু জন ব্রাহ্মণ হবে, কিছু জন ক্ষত্রিয় হবে, কিছু জন বৈশ্য হবে, কিছু জন শূদ্র উপাধিতে হবে, সেই চেষ্টা তো পূর্ণ হতে পারে না। সেই জন্য আমি আমার সকল শিষ্যদের ব্রাহ্মণ দীক্ষা দিই না, হয়তো সেই জন্য অনেকে আমার শিষ্য হতে চায় না, কারণ তারা চায় যে আমি ব্রাহ্মণ দেখাতে চাই, কিন্তু সেই রকম মনে করা অবৈষ্ণবতা, আমি বড় আমি আমি শুধু বৈষ্ণব না আমি ব্রাহ্মণ, ও সেইভাবে মনে করা থেকে আমরা বুঝতে পারি যে আসলে সেটা ব্রাহ্মণ হচ্ছে না, সে বৈষ্ণব হচ্ছে, সেটা শুধুমাত্র নামে বৈষ্ণব হচ্ছে। তো যারা আসল ব্রাহ্মণ তাদের দুই ঘন্টা দিনে না সারা দিনে ব্রাহ্মণের বৃদ্ধি পালন করা উচিত। হরে কৃষ্ণ। তো এখন এখন বেশ আন্তরিক হবে এবং নতুন কন্ঠে মালো অনেকে খবর কণ্ঠিমালে রাখে, কিন্তু সেটা ঠিক না, কণ্ঠিমালায় আর কোনো কিছু জিনিস রাখা উচিত না। অনেকে করে কিন্তু সেটা এখানে রাখা উচিত না, এটা নতুন ফ্যাশন, ইসকনে অনেক আছে। এই দেখেছি যে এই বাংলাদেশে অনেক ভক্ত এই ট্যাটু লাগে, সেটা আসলে বৈষ্ণব ধর্ম অংশ না। কি হচ্ছে এই যে এই পাশ্চাত্য দেশে আসলে অনেক নিচল তো ট্যাটু লাগায় শরীরে, এবং আমাদের ভক্তরাও ট্যাটু লাগায়, বিদেশি ভক্ত, এখন তো বাংলাদেশি ভক্তরা ও বিদেশি ভক্ত সেই রকম ট্যাটু লাগায়, তো আমি ওরকম এটা সব নতুন মনোগর, সেটা আমাদের পরম্পরায় নাই। অনেকে ওই ড্রাম কি বলে, কি বলে জেম্বে জেম্বে বাংলা বাংলাদেশ আপনাদের মৃদঙ্গ আছে মহাপ্রভু প্রিয়, তো সেটা ছেড়ে ওই জেম্বে বাজায়, সেটা মৃদঙ্গ গুণ কি আছে মধু, এবং জেম্বের কি গুণ আছে অমধু, কিন্তু এর থেকে অনেক আওয়াজ আসে খুব ভালো, তারপরে আমরা বানরের মতো নাচতে পারি। তো কি কি হচ্ছে আসল এবং কি হচ্ছে বেজ, তো এই বিবেক রাখা উচিত। সেই জন্য আমি অন্যদের শিক্ষা দিতে চাই, অনেকে শিক্ষা নিতে চায় না, তবু আমার কর্তব্য আছে শিক্ষা দিতে। তো এই নতুন কাপড় পরতে যা, এবং এই অবকাশে কীর্তন করুন, হরে কৃষ্ণ নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণ শ্রীমতে ধন্যবাদ।